এখন শুরু হচ্ছে আলাপন। আজকের আলোচ্য বিষয় বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সমস্যা ও সম্ভাবনা। অনুষ্ঠান সঞ্চালন করছেন রোকেয়া হায়দার ও তাহিদুল ইসলাম।
ধন্যবাদ শেখুফতা। তাহিদ, তো আমরা কি তৈরি আজকের আলোচনা নিয়ে?
শুরুতে আবার আপনাকেও স্বাগত, কারণ আপনি তিন সপ্তাহ ধরে ছিলেন না আমাদের সঙ্গে। এই অনুষ্ঠানটি মূলত আপনি আর আমি করি, কিন্তু আপনি ছিলেন না, তো আপনাকে
আমিও মিস করেছি। তবে আজকের যে আমরা মানে বিষয়টি বেছে নিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য এই মুহূর্তে।
জি, এবং আপা আরও একটু বলে দেই, আমাদের এই অনুষ্ঠানটি যারা শুনছেন এবং দেখছেন তাদের কাছে যে কেন আমরা আজ এই বিষয়টি বেছে নিয়েছি। আসলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান একটি মাধ্যম হচ্ছে রেমিটেন্স, এবং এটি মূলত যে কয়েকটি দেশ থেকে আসে তার সবগুলোই মধ্যপ্রাচ্য ভিত্তিক। এবং এখন পর্যন্ত মধ্যপ্রাচ্য নয়, শুধু সৌদি আরব থেকেই চলতি বছরে প্রায় 21,000 শ্রমিক বাংলাদেশে ফিরতে বাধ্য হয়েছে।
বেশ আশঙ্কাজনক একটা ব্যাপার।
সেই বাস্তবতাই আমাদের আজকের এই আলাপন। এবং আমাদের সঙ্গে তিনজন অতিথি রয়েছে।
শুরুতে অতিথিরা আছেন, হ্যাঁ, তাদের আমরা স্বাগত জানাই, তারপরে আমরা শুরু করব আলোচনা।
আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংস্থা রামরুর প্রধান ডক্টর তাসনিম সিদ্দিকী, রয়েছেন ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক, এবং ব্র্যাকের ইমিগ্রেশন বিভাগের কর্মসূচি প্রধান শরীফুল ইসলাম হাসান।
ব্র্যাকের মাইগ্রেশন বিভাগের কর্মসূচি শরীফুল ইসলাম, তো
জি
শরীফুল ইসলাম হাসান। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি সময় করে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাদেরও।
আপনারা তিনজন লাইনে আছেন তো?
জি আপা, আমরা তাহলে আলোচনায় যাই। এবং সেক্ষেত্রে শ্রোতা যারা রয়েছেন তারা নিশ্চয়ই জানেন আপনারা চাইলেই আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত হতে পারেন, আপনাদের কোনো প্রশ্ন মনে থাকলে সেটি আমাদের অতিথির কাছ থেকে জেনে নিতে পারেন।
হ্যাঁ, আর সরাসরি টেলিফোনও করতে পারেন স্টুডিওতে 202-619-3062। শ্রোতা দর্শক যারা দেখছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্টুডিওতে
2 বাংলাদেশে ফিরতে বাধ্য হয়েছে, কি কারণ মনে হয় আপনার?
একটা তো সবচেয়ে বড় কারণ যে ওখানে যে সৌদিয়াইজেশন প্রক্রিয়া শুরু হয়েছে সেটাকে বাংলাদেশকে খুব ভালোভাবে বুঝতে হবে। ওখানে অনেকগুলি প্রফেশন থেকেই তারা আর শ্রমিক নিচ্ছে না। আমরা যদি ধরি যে সেখানে কিন্তু মৎস্য শিল্পে প্রচুর বাঙালি শ্রমিক ছিল, যেখানে মরুভূমিতে পানি সমুদ্র থেকে এনে চিংড়ি চাষ হতো, সেই পুরো চিংড়ি চাষ প্রকল্পগুলো এখন তারা 100 জন দেশি শ্রমিক নিয়োগ করলে 45 জন বাইরের শ্রমিক বাংলাদেশি নিয়োগ করতে পারবে, এরকম একটা আইনে গেছে। এটাতে যাওয়ার ফলে প্রচুর যারা এই চাষের জন্য গিয়েছিলেন তাদের বেতনটা যেটা হচ্ছে হাফ করে দেয়া হয়েছে, এবং ক্যাজুয়ালাইজেশন হয়ে গেছে জবের, তারা এখন 6 মাস কাজ পাচ্ছেন, তো ফলে তাদেরকে কিন্তু ফিরতে হচ্ছে। ড্রাইভিং একটা প্রফেশন ছিল যেটাতে প্রচুর যেতেন আমাদের দেশ থেকে, কিন্তু মহিলাদের যখন থেকে ড্রাইভিং করতে দেয়া হচ্ছে, ওই মহিলারা ড্রাইভিং করাতে বাচ্চাদের স্কুলে নামানো ওঠানো এই ধরনের কাজগুলোর পেশার থেকে ড্রাইভিং পেশাটা সরে আসছে। তো এরকম ভাবে অন্যান্য অনেকগুলো জবেই কিন্তু আজকে তারা আমাদের শ্রমিক নিচ্ছেন না। অন্যদিকে নেপালের সাথে তাদের সম্প্রতি একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেই চুক্তির ভেতরে তারা কিন্তু যে এই যে গার্ড প্রফেশন যেটা, সেই জায়গাটায় মূলত আগামী 5 বছর নেপাল থেকে লোক নেবেন, এরকম একটা সমঝোতা তাদের হয়ে গেছে। এইসব কারণে বাংলাদেশ থেকে যারা মানে আগে এই জায়গাগুলোতে যেতেন তাদের একটা ফিরে আসতে হচ্ছে। বোরখা শিল্পের ভেতরে যারা কাজ করতেন সেই ধরনের, সেই যে মালিক অন্যজন থাকতেন তারা কাজ করতেন এবং লাভ শেয়ার করতেন, এই জায়গায়ও কিন্তু তারা আর কাজ করতে পারছেন না, যার ফলে পুরুষ শ্রমিক ব্যাপক হারে ফিরে আসছে। আর নারী শ্রমিকদের বিষয়টা অন্যরকম, সেখানে নির্যাতন, গৃহের অভ্যন্তরে যে মানব অধিকারের যে বিষয়গুলো সেইগুলো যেভাবে লঙ্ঘিত হচ্ছে সেই কারণে অনেক সময় একটা বেশ অনেকেই ফিরে আসছেন।
আচ্ছা, এই ব্যাপারে আমি এখন একটু সাইফুল হকের কাছে যাব, যে বাংলাদেশের শ্রমিক যারা যান দক্ষ শ্রমিক কি সবসময় পাঠানো হয়? তাদেরকে যথাযথ প্রশিক্ষণ দিয়ে সবকিছু সুযোগ সুবিধা কি পাবে না পাবে সেই সব বিষয়ে তাদেরকে সঠিকভাবে অবহিত করে এবং তাদের শ্রমিকদের দক্ষতা মূল্যায়ন করে তারপরই কি বাংলাদেশ কর্তৃপক্ষ বা যারাই পাঠান, যারা মানব সম্পদের দায়িত্বে রয়েছেন, সেই সব বিষয় বিবেচনা করে কি তাদের দেশের বাইরে পাঠানো হয় কাজের জন্য? সৈয়দ সাইফুল হক, আপনি লাইনে আছেন?
আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের আসলে বাংলাদেশ থেকে মূলত এই মধ্যপ্রাচ্যে প্রচুর পরিমাণ শ্রমিক যায় এবং সেই জায়গায় সৌদি আরব একটি বড় বাজার। ইদানিং কালে যেটা হচ্ছে যে সৌদি আরবের কিছু পলিসি নিয়েছে, তারা বেশ কিছু জায়গায় লোক নিচ্ছে না। আর সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে আমাদের দেশ থেকে বিশ্বাস একেবারে লো স্কিল যেটাকে বলে, মানে লেবার শ্রেণীর লোককেই বেশি নেওয়া হয়। এখানে স্কিলডের লোকের যাতায়াতটা খুবই কম। বিশেষ করে এটার কারণটা হচ্ছে যে যারা এই চাকরির ব্যবস্থাগুলি করে সেটা মূলত ওখানকার যারা অভিবাসী শ্রমিক আছে তারাই বেশিরভাগ অংশ এই শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে। যদিও আমরা মনে করি সবাই বাইরের থেকে যে বোধহয় এটা রিক্রুটমেন্ট এজেন্সি বা সরকার এইসব লোকগুলিকে পাঠাচ্ছে, আসলে কিন্তু তা সঠিক নয়। যদি এই বছরের কথাই বলি, এখন পর্যন্ত প্রায় 268,000 লোক গিয়েছে। তারপরে সৌদি আরব আমাদের সবচেয়ে বেশি শ্রমিক কাজ করে, এটা প্রায় 25,00,000 কাছাকাছি। সুতরাং সেদিক থেকে এখন যে ফিরে আসছে তার কিছু কারণ আছে, কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন সেটির উত্তরে আমি বলবো যে স্কিল লেবারের পাঠানোটা এখনো বাংলাদেশ সরকার সেইভাবে বাজার যেটাকে বলে সেই মার্কেটিংটা তারা করতে পারেনি বা লোকগুলি সেভাবে যাচ্ছে না। মূলত লেবার শ্রেণীর লোকই যাচ্ছে এবং তারা যে প্রক্রিয়ায় যাচ্ছে, যে রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে, সেই জায়গাটায় আমাদের দুর্বলতা আছে অনেকদিন থেকেই। এটা সরকারও জানে এবং তারা চেষ্টাও করছে। যেমন সেখানে লোক নেওয়ার ব্যাপারে দুই দিকেই কিছু মধ্যস্বত্বভোগী বা মিডিলম্যান যেটাকে বলি আমরা, সেটা ওই এন্ডেও আছে। যেখানে লোক নেওয়া হয় সেখানে যারা চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থাগুলি করে সেখানে মিডিলম্যান আছে, ওখানে কিছু ভিসা ট্রেডিং হয় এবং দেখা যায় যে বেশ কিছু লোকের যে চাহিদাপত্র আসে সেখানে তো কাজ নেই, তারপরও ওই প্রোফাইল বা যে এমপ্লয়ার সেই ভিসাগুলি এখানে বিক্রি করে এবং এখান থেকে লোকগুলিকে নিয়ে যাওয়া হয়। সেটাও সঠিকভাবে খোঁজ খবর নেওয়ারও আমাদের সেভাবে সম্ভব হয় না, কারণ আমাদের যে এমবেসিতে যে লেবার ইউনিয়নের লোক সংখ্যা তাদের সংখ্যাও কম। যদিও তারা এইসব লোকের ব্যাপারে অ্যাডাপ্টেশনটা করে, কিন্তু সঠিকভাবে তারা কোথায় যাচ্ছে, কোথায় কাজ করছে, সেখানে কাজের সংস্থান আছে কিনা সেটা যেমন সঠিকভাবে জানা যায় না। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এখান থেকে ওরা ওই ফ্রি ভিসার নামে যায়, যে ওখানে যে স্পন্সর তাকে নেয় সেখানে তাকে কাজ দিতে না পারে না, তখন তারা বাইরে এদিক ওদিক কাজ করে অথবা তাদেরকে আরেক জায়গায় তারা নিয়োগ করে। এই পরিস্থিতিটা এই জন্য উদ্ভূত হয়েছে এবং সেই জায়গায় আমরা মনে করি যে আসলে আমরা আমাদের সরকারি পর্যায়ে বলি বা বেসরকারি পর্যায়ে এই দুর্বলতাটা খুবই বেশি, যে ওখানে এই স্কিল শ্রমিক সঠিকভাবে যায় না এবং যারা যায় তাদেরকে যে প্রশিক্ষণের মাধ্যমে যা পাঠানো হয় সেগুলো এখন সরকার চেষ্টা করছে যে পাঠানোর আগে তারা একটা পরীক্ষা নেবে বা টেস্ট করবে, কিন্তু সেই ধরনের প্রভিশন এখনো
হয়নি।
শুধুমাত্র মহিলাদের জন্য সরকারের একটা ট্রেনিং এর ব্যবস্থা আছে এক মাসের, সেখানেও আমরা অনেকটা দেখি যে অনেকেই ট্রেনিং ছাড়াও যায়। যাই হোক, কিন্তু এখানে ম্যান্ডেটরি করা হয়েছে মহিলাদের যে উইদাউট ট্রেনিং ছাড়া তারা যেতে পারবে না। কিন্তু পুরুষদের বেলায় আমরা দেখি ম্যাক্সিমামই লো স্কিল লেবার শ্রেণীর লোকই যাচ্ছে।
আচ্ছা, এখানে আরেকটি প্রশ্ন, আমি তহিদ ব্র্যাকের মাইগ্রেশন বিভাগে যিনি আছেন শরীফুল ইসলাম হাসান তার কাছে যাব, যে এই যে প্রশিক্ষণ না দিয়ে সাধারণ যে কোনো কাজের জন্য পাঠিয়ে দেওয়া হয়, আর তারপর যেমন একটু আগেই সাইফুল হক বললেন যে তারা সেখানে গিয়ে কোন কাজটা করবে, কোন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবে সেটা অবৈধ হয়ে যায়। তো যদি একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের জন্য কোন এজেন্সির জন্য পাঠানো হয় যে এই লোকটি গিয়ে সেখানে এই কাজ করবে, এই এতটুকু বেতন পাবে, কিন্তু তারপরে যদি সেখানে গিয়ে সে না করতে পারে এবং অন্য কোনো প্রতিষ্ঠানে গিয়ে কাজ করে, তো স্বাভাবিকভাবেই তার বেতনেরও দরকার সাকর্ষী সুযোগ থাকে না। যে বেতন তাকে কাজ করতে দেবে, যে পারিশ্রমিক তাকে দেয়া হবে, তাতেই কাজ করতে বাধ্য হবে এবং সেটা কিন্তু এক ক্ষেত্রে অবৈধ হয়ে যেতে পারে। কেন আমি যদি এখানে আসি ভয়েস অফ আমেরিকার জন্য কাজ করতে, কিন্তু আমি এসে এখানে ভিওএতে কাজ না করে অন্য কোথাও চলে যাই, সেটা তো এদেশের সরকার তো অনুমোদন দেবেন না এবং সেখানে কিছু লিগাল প্রশ্ন উঠতে পারে। তো এক্ষেত্রে যখন যাচ্ছে শ্রমিকরা, তাদেরকে পাঠানো হচ্ছে একটি নির্দিষ্ট জায়গায় কাজ করার জন্য, কিন্তু তারপর যদি সেটার সেই সুযোগটা তাদের হারিয়ে যায়, সেখান থেকে তারা ফিরে আসতে বাধ্য হচ্ছে, সেটাও হতে পারে। ফিরে না এলে অন্য জায়গায় কাজ করছে, সেটা অবৈধ হয়ে যাচ্ছে। তো সেখানে যারা পাঠাচ্ছেন, মানব সম্পদের এই যে অপচয় করা হচ্ছে, যে যাচ্ছে ফিরে আসছে, সেক্ষেত্রে কি করা উচিত, কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত?
ধন্যবাদ, ভয়েস অফ আমেরিকাকে ধন্যবাদ। এবং আমার আগে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক তাসলিমা এবং সাইফুল ভাই অনেকদিন ধরে আছেন, তারা অনেকটা বলে গেলেন এবং আপনি যেই তথ্যগুলো দিলেন সেই প্রশ্নের আঙ্গিকে যদি উত্তরটা দিই, দুটো তথ্য জানিয়ে শুধু শুরু করি। বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার খরচ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এবং সেই কর্মীর আয় পৃথিবীর মধ্যে সবচেয়ে কম। এইটার একটা বড় কারণটাই হচ্ছে তার মাঝখানে সাব এজেন্ট, ধাপে ধাপে সাব এজেন্ট এইখানে এবং ওইখানে, এবং পুরো জায়গাটা ভিসা কেনা বেচা হয়। এই যে ভিসা কেনা বেচা, যেটি আপনি বললেন যে কোন একজন মানুষ যেই কাজে যাচ্ছে সেই কাজ যদি না পায় কি হবে, মূলত সাম্প্রতিক সময় যারা ফিরছেন বা বাংলাদেশের মধ্যপ্রাচ্যের বাজারে, একটা বড় সংকটের কারণটা হচ্ছে এই প্রশ্ন। আমাদের যে কর্মীরা যাচ্ছেন তাদের মধ্যে প্রায় 80% তারা যায় হচ্ছে আত্মীয় স্বজনের মাধ্যমে, কোম্পানির ভিসায় খুব বেশি লোক যায় না, মানে 80% তার মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই এই ভিসাগুলো
পায়, তারা কাজে আছেন সেখানে নিয়ে যাচ্ছেন।
জি, এবং তথাকথিত এই পুরো জিনিসটাকে একটা প্রক্রিয়ার নাম হচ্ছে ফ্রি ভিসা। কাগজে কলমে বা আইনে কোথাও ফ্রি ভিসা বলে কিছু নাই, কিন্তু বাংলাদেশ থেকে যখন রিক্রুটিং এজেন্সি প্রসেস করছে বা পাঠাচ্ছে, তাকে বলছে যে তুমি সৌদি আরবের অমুক কোম্পানিতে যাবা, কিন্তু তুমি তুমি যেখানে সেখানে কাজ করতে পারবা, তুমি অনেক বেশি আয় করতে পারবা। তার ফলে যেটা হয়, আমাদের একজন কর্মী সে যখন যায় গিয়ে দেখে যে সে ঠিক মতো কাজ পাচ্ছে না বা যে বেতন কম, তখন তিনি যেটা করেন, তিনি তখন হচ্ছে একটু বেশি আয় করার জন্য অন্য কোম্পানিতে চলে যান। এরপরে কিন্তু বিপত্তিটা বাধে, আইনত সে যে কোম্পানিতে থাকার কথা, অন্য কোথাও তার কাজ করার কথা না, কিন্তু সে দেখ ওইখানে কাজ নাই, তার যে বেতন সেই বেতন নাই, আর 10 লাখ টাকা হয়তো খরচ করে গেছে, 2 বছর পর মেয়াদ শেষ, সে তখন অন্য কোম্পানিতে চলে যায়। সর্বশেষ যেবার অ্যামনেস্টি ঘোষণা করা হয় সাধারণ ক্ষমা, তাতে দেখা যায় 8 লাখ বাংলাদেশি সাধারণ ক্ষমা সুযোগ নিয়েছে, মানে 8 লাখ বাংলাদেশি প্রায় অনিয়মিত বা অবৈধ হয়ে পড়েছিল। এই যে পুরো প্রক্রিয়াটা মধ্যপ্রাচ্যের ভিসা কেনা বেচা, এই মূলত সংকট পেয়েছে আমাদের কর্মীরা। যদি জিজ্ঞেস করি তারা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই জানেন না কোন রিক্রুটিং এজেন্সি তাকে পাঠাচ্ছে, তারা শুধু ওই সাবেকিনকেই চেনেন, কারণ আর অন্য কোনো ওয়েটাও তারা ঠিক জানেন না। তো সে তার সাথে যে নিয়োগকর্তার সাথে কর্মীদেরকে চুক্তি থাকার কথা, কোন কোম্পানিতে যাচ্ছে, কত টাকা বেতন, কত ঘন্টার ছুটি, কতদিনে ফেরত আসবেন এবং কত টাকা তুলতে পারবেন খরচ, এই পুরো বিষয়টাতে কিন্তু এক ধরনের অস্বচ্ছতা থেকে যায়, কর্মী জানেন না, যার ফলে কিন্তু আজকে সৌদি আরবের যে সংকটটা নিয়ে আমরা আলোচনা করছি, এই সংকটের কিন্তু একটা বড় কারণ হচ্ছে যেটা আপনারা বলছেন কর্মী। কিন্তু ওইটা যদি আমরা নিশ্চিত করতে পারতাম যে সে মধ্যপ্রাচ্যে বা সৌদি আরবে যে কোম্পানিতে তার যাওয়ার কথা সেইখানে এসে যাবেন এবং সেই কাজটাই সে করবেন, সেই বেতনটা অন্তত পক্ষে নিশ্চিত করা হবে, সেই জিনিসটা কিন্তু নিশ্চিত করা হচ্ছে না।
কিন্তু এটা করবেন কারা, এটা কারা করবেন, কাদের দায়িত্ব এটা?
এইটা প্রথমত আমি মনে করি হচ্ছে 3 পক্ষের দায়িত্ব। প্রথম দায়িত্ব হচ্ছে কর্মীর নিশ্চিত হওয়া, সে কোথায় যাচ্ছে, কত টাকা যাচ্ছে, কতদিনে খরচ তুলতে পারবে সেটা। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে রিক্রুটিং এজেন্সি, যে তাকে পাঠাচ্ছে তাকে তাকে নিশ্চিত করতে হবে, যে প্রতিশ্রুতি যে প্রমিস তাকে দিচ্ছে রিক্রুটিং এজেন্সি বা তার আত্মীয়স্বজন সেটা তাকে নিশ্চিত করতে হবে। এবং তৃতীয়ত আমাদের বিএমইটি মন্ত্রণালয়ের কাজটাই কিন্তু তদারকি করা, মনিটরিং করা, সেই কাজটা কিন্তু হচ্ছে না। এখানে 3 পক্ষের, প্রথমত হচ্ছে মনিটরিং সিস্টেম দুর্বল, রিক্রুটিং এজেন্সি গুলো তাকে প্রতারণার সুযোগ দিচ্ছে, এবং দিন শেষে প্রথম পক্ষ যে কর্মী সেই কিন্তু দিন শেষে প্রতারিত হচ্ছে, বাকিদের কিন্তু কারো কোথাও সংকটটা হচ্ছে না, সংকটটা হচ্ছে সেই কর্মী।
জি, আমরা একটু আপা আমাদের এই অনুষ্ঠানটি ফেসবুকে যেমন দেখা যাচ্ছে, রেডিওতে শোনা যাচ্ছে, আমাদের শ্রোতা এবং দর্শকদের কাছ থেকে অনেক ধরনের প্রশ্ন আসছে, আমরা সেগুলো একটু নিয়ে
বিশেষ কোন প্রশ্ন আছে এবং কার কাছে যাবে,
আমরা আসলে যেতে চাই ডক্টর তাসনিম সিদ্দিকি আপনার কাছে, এবং তার আগে আসলে আমাদের প্রশ্নগুলো একটু নিয়ে নিই। আমাদের সঙ্গে একজন টেলিফোনে রয়েছেন শ্রোতা, তার কাছ থেকে অনুরোধ আপনার প্রশ্নের সংক্ষেপে যদি আমাদেরকে জানান।
হ্যালো,
আমি নুর আলম সিদ্দিকির দিনাজপুর থেকে বলছি। তো আজকে এই যে চমৎকার একটা আয়োজন করার জন্য ভয়েস অফ আমেরিকা শিকার একটা অনেক গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়টা আলোচিত সমস্যা একটা, এই যে প্রবাসীদের যে আবাসন বা ওখানে কাজ করার সমস্যা। তো আমি একটু উদাহরণ টেরি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে 2016 সালে আমার ইউনিয়নতে অর্থাৎ আমার বিরামপুর উপজেলা থেকে একজন রানাবাবু নামে একজন যুবক ওমানে গিয়েছিলেন। তো 1 মাস 13 দিন পরে সে একটা দুর্ঘটনা করেছিল। হ্যাঁ, তারা পর ওখানে প্রায় দীর্ঘ 10 মাস ধরে কোমায় ছিলেন। তো ওখানে তারা যে কোম্পানির মাধ্যমে গিয়েছিল সেই কোম্পানি কোনো খোঁজ খবর নেয়নি বা কোনো দায়িত্ব নেয়নি। হ্যাঁ, তারপর বাড়িতে ভাই পরিবারের পক্ষ থেকে তাকে যোগাযোগ করে বিভিন্ন ভাবা যোগাযোগ করে সরকারি পর্যায়ে যোগাযোগ করে তাকে দেশে আনা হয়। সে এখনো প্রায় সব মিলে প্রায় 2.5 বছর ধরে সে এখন কোমাতে আছে। এই জন্য তার পরিবার প্রায় নিঃস্ব হয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে যে সরকারিভাবে সরকারি অনুমোদন নিয়ে একটা কোম্পানি তাকে ওমানে নিয়ে গেছে, কিন্তু সরকার যদি এরকম করতো, যারা বিদেশে যাচ্ছে যদি সরকার যদি এরকম একটা অ্যাপ করতো যে মনিটরিং করতো যে যে লোকগুলো বিদেশে যাচ্ছে সে যে দেশেই হোক, হ্যাঁ, সেখানে তারা যদি খোঁজখবর নিতেন যে এই ব্যক্তিরা চলে গেল, ব্যক্তিরা কি অবস্থায় আছে, তাকে ওই কোম্পানি কোনো কাজ দিয়েছে কিনা বা কোন কাজ দিয়েছে, যে কাজ দেওয়া হয়েছিল সেই কাজ দিয়েছে কিনা, এটা যদি একটা মনিটরিং হতো। কারণ একটা প্রবাসীদের নিয়ে একটা মন্ত্রণালয় পর্যন্ত আছে আমাদের বাংলাদেশে, তাহলে মন্ত্রণালয় একটা যেহেতু আছে তাহলে নিশ্চয়ই সুযোগ আছে, বাট সেই সুযোগটা যদি তারা কাজে লাগায়, হ্যাঁ, যদি মন্ত্রণালয় কাজে লাগায় যে একটা একটা শ্রমিক দেশে যাচ্ছে ওখান থেকে রেমিটেন্স পাঠাচ্ছে, বাট সরকার সেটা খোঁজ খবর নিচ্ছে না যে ওই শ্রমিকটা বর্তমানে কোথায় ঘুমাচ্ছে, কোথায় খাচ্ছে, কোন কোম্পানিতে আছে, আসলে ওই কোম্পানি তাকে ঠিক মতো বেতন ভাড়া দিচ্ছে কিনা, বা কোনো তার শারীরিক সমস্যা বা কোনো দুর্ঘটনা করেছে কিনা, এই যদি খোঁজ খবর নেই তাহলে মনে হয়, আমার মনে হয় এই বিষয়টা আরো মানে যাবে তারা নিশ্চিত থাকবে যে আমাদের না দেশ থেকে আমাদের তারা খোঁজ খবর নিবে। এটা যদি মনিটরিং করতে পারে বা খোঁজ করতে পারে তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। এইরকম পরিকল্পনা সরকারের আছে কিনা যারা প্যানেলে
বাংলাদেশ জনশক্তি রপ্তানিতে যারা কাজ করেন তারা কি শ্রমিকদের সবকিছু জানিয়ে তাদেরকে পাঠানো হয়? 2 নম্বর হচ্ছে নারী শ্রমিক যাদের পাঠানো হয় তাদের কি সবকিছু খোলামেলা বলে নারীদেরকে পাঠানো হয়? এই দুটো প্রশ্ন তিনি করেছেন। আতর রহমান রঞ্জু তিনি বলেছেন, সৌদি আরব থেকে অনেক শ্রমিককে ফেরত পাঠানো হচ্ছে অনেকের আকামা থাকা সত্ত্বেও, সরকারের উচিত সৌদি আরব সরকারের সঙ্গে আলোচনা করা। এই দুটো বিষয়ে এবং আমাদের যে শ্রোতা প্রশ্ন করলেন
একই ধরনের, যে কি ধরনের ডক্টর তাসনিম সিদ্দিকি ব্যবস্থা নেওয়া উচিত? ডক্টর তাসনিম সিদ্দিকি,
স্বাস্থ্যের যে বিষয়টা এখানটায়, আগে কিন্তু ছিল যে স্বাস্থ্য সেবাটা যে নিয়ে যাচ্ছে সেই প্রতিষ্ঠান প্রদান করবে, কিন্তু দীর্ঘদিন ধরেই আমরা দেখছি ওই সরকারিভাবে আইন করে বলা হয়েছে যে আগে ছিল ফ্রি মেডিকেল, ওই ব্যবস্থাটা আর দেয়া হবে না, সুতরাং এই চিকিৎসার ব্যবস্থাটা সেখানে নিতে হবে যে কাজ দিচ্ছেন, তারা আবার সেটাকে কিন্তু সেই সুযোগটা না দিয়ে কর্মীর ঘাড়ে চাপিয়ে দেন। এই যে একটা ব্যবস্থা, এই ব্যবস্থাটার কারণে বহু অনেকেই কিন্তু সেখানে ইভেন যখন মারাও যাচ্ছেন, যে আমার মন্ত্রণালয়ের যে খরচ থাকে সেটা দিয়ে তাদেরকে কিন্তু দেশে আনারও, মানে 6টা লাশ আনলেই সেই খরচ শেষ হয়ে যায়, তখন স্থানীয়রা কিন্তু মূলত চিকিৎসা করান, স্থানীয়রা টাকা তুলে তাদেরকে দেশে ফেরত পাঠান। এই জায়গায় বেশ কিছু সময়ই কিন্তু একটা ইন্স্যুরেন্সের ব্যবস্থা চিন্তা করা হয়েছে, কিন্তু সেই ইন্স্যুরেন্সের ব্যবস্থাও মোটামুটি দেখা যায় যে যারা এইসব ইন্স্যুরেন্সগুলো মানে চালু করতে চান তারা ব্যক্তি ইন্টারেস্ট থেকে ওগুলো চালু করতে চান, অভিবাসীর মঙ্গলের ইন্টারেস্ট থেকে নয়। এখন ওয়েজার্নার ওয়েলফেয়ার বোর্ড একটা হয়েছে, সেই ওয়েজার্নার ওয়েলফেয়ার বোর্ড থেকে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে এক একটা ক্ষেত্র বিশেষে একজন অসুস্থ হয়েছেন বা একজন ওখানে আটকে গেছেন, তখন এই ভেজানার ওয়েলফেয়ার বোর্ড থেকে তাদেরকে ফেরত আনার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু এগুলো ইন্ডিভিজুয়াল বেসিসে করা হচ্ছে, কিন্তু এটার একটা প্রাতিষ্ঠানিক কাঠামো যে এই হলে এই হবে, এই জায়গাগুলো কিন্তু এখনো নির্ধারিত নাই। দ্বিতীয়, যে নারী শ্রমিক সম্পর্কে যে কথাটা বললেন যে নারী শ্রমিক জেনে যায় কিনা, নারী শ্রমিকদের এখানে একটা এক মাসের ট্রেনিং এর ব্যবস্থা আছে। ট্রেনিং গুলো কিন্তু মূলত দেয়া হয় যেই পেশায় কাজ করবেন সেই পেশার উপরে। কিন্তু আরেকটা দিক যেটা, সেটা হচ্ছে যে ওই জায়গায় যে মানুষকে মানুষ বলে সম্মান করে না, অর্থাৎ এক ঘরের অভ্যন্তরে একজন গৃহকর্মীকে সে দাসের মতো করে ট্রিট করে, সেই দাসের মতো সে ট্রিটেড হবে সেইটা জানানো হয় কিনা সেটা অবশ্য চিন্তা করে দেখতে হবে। কিন্তু এটা ঠিক যে তারা ওইখানে যাবার পরে বেশ কিছু ভালো থাকেন, কিন্তু অনেকেই নিগ্রহের শিকার হন, এবং ওই নিগ্রহের শিকার যে হবেন এইটুকুন তাকে কিন্তু কিভাবে নিগ্রহ থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারবেন সেই ধরনের কিছু ধারণা দেয়া হয়, কিন্তু কখনোই মানে যে এটার এই যে গ্রেভ কনসিকোয়েন্স এই জিনিসগুলো কিন্তু আলোচনার ভেতরে আসে না।
তাহলে বোঝা যাচ্ছে যে অনেকেই না জেনেই যায়, এবং অবশ্যই যে বিদেশে কাজ করলে বাড়তি কিছু টাকা পাবে, আয় হবে, পরিবারের নিজের সবকিছুর সাশ্রয় হবে, সেই জন্যই যান মানুষ বিদেশে।
সরকার যদি না পাঠান, আমরা অনেকেই এখন দেখছি এত খারাপ অবস্থা, সকলেরই মনে হচ্ছে তাহলে কেন বিদেশে আমরা নারী শ্রমিক পাঠাবো। এই জায়গাটায় আমি বারবার বলছি, আমরা যদি নারী শ্রমিক পাঠানো বন্ধ করি তাহলে যে অবস্থাটা দাঁড়াবে সেটা হচ্ছে 2003 এর আগে যে অবস্থাটা ছিল সেটা ছিল ট্রাফিকিং। প্রচন্ড রকম নারী শ্রমিক কিন্তু যারা বিদেশে যাবেনি, তারা না জেনে যাবেন, তারা যে কোনো উপায় দেশের ভিতরে তার মুক্তির পথ নেই, এত এত টাকা কাবিন দিয়ে তাদের বিয়ে দিয়ে বিয়ে দিতে হচ্ছে, তারপর বিয়ে টিকছে না, সন্তান ফেলে স্বামী চলে যাচ্ছে, এই সব অব্যবস্থার ভিতরে পড়ে একটা নারী ডেসপারেট থাকেন বাইরে যাওয়ার জন্য। তাকে যদি আমি বন্ধ করি তাহলে আবার সেই ইররেগুলার মাইগ্রেশন অর্থাৎ ট্রাফিকিং এর জায়গাটা বেড়ে যাবে। তো সুতরাং নারী শ্রমিককে জানিয়ে পাঠাতে হবে সেটা যেমন ঠিক, সেই জায়গাটায় দায়িত্ব আমার কাছে মনে হয় সরকারের চেয়ে বেশি কিন্তু মিডিয়াগুলোর। আমি বলছি মিডিয়াগুলো, আমরা যদি রেডিও টেলিভিশন যদি দেখি, তারা কিন্তু সেইভাবে এগুলো তুলে ধরতে পারে যে এখানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এখানে এই জিনিসগুলো নাটক দিয়ে আসতে পারে, এগুলো কিন্তু আসে না। অর্থাৎ সিভিল সমাজ বলি আর আমার মিডিয়া জগৎ বলি, এরা কিন্তু নারী শ্রমিককে সেই জিনিসটা জানাচ্ছেন না।
নারী শ্রমিককে জানালেও তো শুধু, হ্যাঁ আমি যেটা বলতে চাই যে নারী শ্রমিক যদি জেনে যান কিন্তু সেটা থেকে রক্ষা করার উপায় কি? সরকার তো একা করতে পারেন না, যে প্রতিষ্ঠান তাদেরকে পাঠাচ্ছেন, যার কাছে পাঠাচ্ছেন সেখান থেকে নিশ্চিত করে তবে পাঠানো উচিত যে কোনো নারী বাইরে গিয়ে বিদেশে গিয়ে কাজ করলে নিগ্রহের শিকার হবে না। এটা ঠিক যে বাংলাদেশেও যে ঘরে যারা কাজ করছে, বাড়িতে কাজ করছেন, তারা অনেক সময় এই ধরনের হয়রানি নিগ্রহের শিকার হচ্ছেন, কিন্তু তার অর্থ এই নয় যে বিদেশি অর্থ আয়ের পথে যাকে আমি পাঠাচ্ছি নতুন একটা সুযোগ পাওয়ার জন্য, বাড়তি সুযোগ পাওয়ার জন্য বিদেশে যাদেরকে পাঠাচ্ছি তারা নিগৃহীত হয়ে একেবারে শূন্য হাতে দেশে ফিরে আসবেন সেটাও তো কাম্য নয়।
এবং আপা এক্ষেত্রে একটি বিষয় রয়েছে,
প্রতিকার ব্যবস্থা থাকা
উচিত। আমি তিনজন অতিথির কাছেই প্রশ্নটি উন্মুক্ত রাখতে চাই, সেটা হচ্ছে বিশ্বের কোন কোন দেশ যারা আসলে মধ্যপ্রাচ্যের শ্রমিক পাঠান এবং তাদের দেশের শ্রমিকরা যদি কোনো ধরনের নির্যাতনের শিকার হন তারা সেই দেশের আইন অনুযায়ী গৃহ কর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, আইনি ব্যবস্থা, বাংলাদেশ কি তেমনটা পারেন আর না পারলে কেন পারছে না?
আমি এখানে যেটা বলতে চাচ্ছি, যেহেতু আমরা অনেকদিন থেকেই এই বিষয়গুলি আমরা কাজ করছি এবং তাই নাই যারা ফেরত আছে তাদের পুনর্বাসন, তাদের ব্যাপার নিয়ে আমাদের, আমরা যারা তিনজন কথা বলছি সবাই বাংলাদেশে এই বিষয়ে খুবই সজাগ আমরা। এবং আমরা এখানে লক্ষ্য করি যে খুবই দুর্ভাগ্যজনক বলতে হবে যে এখনো আমাদের মনে হয় যে আমাদের দেশেই একমাত্র একটা স্বতন্ত্র একটা মন্ত্রণালয় আছে এবং বিভিন্ন বিভাগ আছে কাজ করে, কিন্তু সেই জায়গাটায় আমাদের মনে হয় যে প্রায় $16 billion যে সেক্টরটা আয় করে সেখানে অত্যন্ত স্বল্প বাজেট,
বাংলাদেশের একজন নারী শ্রমিক সৌদি আরবে নির্যাতিত হয়েছেন, বাংলাদেশ সরকার চাইলে কি সৌদি আরবের আইন অনুযায়ী গৃহকর্তার বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ নিতে পারবে?
বাংলাদেশ সরকার সেইভাবে অবশ্যই তার যে এমবেসি আছে, যে তার লেবার ইউনিয়ন আছে, তার মাধ্যমে ওখানকার লেবার ডিপার্টমেন্টের সাথে মিলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু সবচেয়ে সমস্যা হচ্ছে এখন পর্যন্ত একটি মামলাও হয়নি,
কেন হয়?
শারীরিক মানসিক যৌন নির্যাতন হচ্ছে, এর অনেকগুলি কারণ আছে, সেগুলি হচ্ছে এগুলি আমাদের কেস স্টাডিতে এসছে। প্রথমত যেটা হচ্ছে যে আপনার যে মামলার জন্য যে এভিডেন্স দরকার সেই এভিডেন্সিয়াল এগুলি পাওয়া যায় না, এক কথা। দুই নম্বর ওই দেখা যায় যে মহিলাদেরকে ওই বাড়ি থেকে নিয়ে এসে হয়তো শেল্টার হোমে রাখা হয়েছে, তার বিরুদ্ধে যে মামলা করলে তাকে যে পরিমাণ সময় থাকতে হবে এটা লং টাইম, আপনি জানেন যে কোনো লিগাল প্রসিডিউরের সময়ের দরকার। এবং সেই জায়গাগুলিতে আমরা যেটা সবসময় আমরা বলছি সেটা হচ্ছে যে সেখানে তার পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে হলো তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া উচিত। সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যেটা ন্যূনতম যেটা করা যায় সেটা হচ্ছে যে আমাদের সাথে যে দ্বিপাক্ষিক চুক্তি বাংলাদেশ সরকারের সাথে, সৌদি আরব বলে, ওমান বলেন, কাতার বলেন, লেবানন বলেন, কারোর সাথে সেভাবে দ্বিপাক্ষিক চুক্তি নাই। যেটা আছে সমঝোতা স্মারক পত্র, এমওইউ, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, দিস ইজ নট এ লিগাল ডকুমেন্ট। তো বাইলেটারাল এগ্রিমেন্ট না থাকার কারণে ওই দেশের সরকারের দায়বদ্ধতা একটু কম থাকে, এক। দুই নম্বর হচ্ছে আমরা আপনার জানেন যে বাইলেটারালি ওই সব দেশের সরকারকে বেশি প্রেশারাইজ করতে পারি না যে তাদের দেশে যে আমাদের সিটিজেন যাচ্ছে তারা যে সমস্যায় পড়ছে সেগুলি যে তাদের তরফ থেকে যে দেখভাল করার, যেহেতু তারা গেস্ট ওয়ার্কার তাদেরকে নিচ্ছে কাজের জন্য, কিন্তু সেই অর্থে ওখানকার সিস্টেমটা আরো একটু ডিফারেন্ট, যেটাকে বলে কাফালা সিস্টেম বা স্পন্সর সিস্টেম, যাকে ওই দেশে যায় তারা তাদেরকে তাদের মহিলাদেরকে তো বলে তোমাদেরকে আমরা কিনে এনেছি, হ্যাঁ, যেহেতু তারা গ্রুমিং এর জন্য কিছু পয়সা দেয়। কিন্তু পুরুষদের বেলা ওই একই অবস্থা, তারা এদের মালিক, এরা একটা বন্ডেড লেবার টাইপের। তো ওর মধ্যেও বলবেন যে তাহলে একটা ভয়াবহ অবস্থার মধ্যেও কিভাবে আমাদের এই শ্রমিক ভাইরা আছে, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের অত্যন্ত সহনশীল এবং তারা তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে অনেকেই ভালো থাকে চেষ্টা করে, যেই তারা অ্যাডপ্ট করে নেয় এবং সেই দুঃখ কষ্ট সহ্য করেও তারা,
এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমি এবার স্যার সাইফুল হক, আমাদের সময় খুব কম, তো আমি শরীফুল ইসলাম হাসানের কাছে ওই একই প্রশ্ন নিয়ে যাব।
জি আপা, আমি আরেকটি প্রশ্ন,
খুব ক্লোজলি এটা নিয়ে কাজ করছি গত দু বছরে, যত মেয়ে ফেরত আসছে তাদেরকে একদম বিমানবন্দরে রিসিভ করে তাদের হাসপাতাল, মেডিকেল এবং ইকোনমিক ইন্টিগ্রেশন পরিবর্তে কাজ করছে। 2500 মেয়ের সাথে আমাদের এই কাজ করার অভিজ্ঞতা এবং পুরুষদের, আমরা যদি বলি প্রথমত ধরুন একটা মেয়ে যাওয়ার সময় যদি আমি সব তথ্য তাকে জানিয়ে দিই, দক্ষ করে দিই, প্রশিক্ষণ করে দিই, সবকিছু করে দেওয়ার পরেও ওইখানে যে সেই মেয়েটা নিপীড়নের শিকার হবে না এমন নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারে না। তাহলে প্রশ্ন হলো ওইখানে যে মেয়েটা শারীরিক বা যৌন নিপীড়নের শিকার হলো তার জন্য কি বিচারের ব্যবস্থা রয়েছে? আমরা কিন্তু এখন পর্যন্ত একটা ঘটনাতে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা নেই। আমি কয়েকদিন আগে রাষ্ট্রদূত মহোদয়কে কাছে এটা জানতে চেয়েছিলাম কেন নেই, সেটা কিছুটা সাইফুল্লাহ বলছিলেন, কিন্তু আমি যদি বলি প্রথমত নেই তার কারণটা দেখেন, 2009-15 যখন আমাদের সৌদি সৌর বাজার বন্ধ, আমরা বারবার বলছি বাজারটা খুললো, তারা কিন্তু পরিষ্কার করে বলে দিল তোমরা আগে তোমাদের নারী কর্মী দাও, তারপর তোমরা বাজার খুলবো। তার মানে আমরা নারীদেরকে দিলাম, স্যাক্রিফাইস করলাম বাজারের জন্য। তারপর তারা বললো একটা মেয়েকে দিলে তোমরা দুইটা ছেলে পাঠানোর অনুমতি পাবা। এবং এই যদি সার্বিক বিষয়গুলো দেখেন তাতে কিন্তু আমরা এক অর্থে হচ্ছে যে তাদের যে রাইটসের বিষয়গুলো কিন্তু আমরা মোটামুটি ইগনোর করি, আমরা মনে করি যে তারা আসলে গরিব মানুষ, দুঃস্থ মানুষ, এই ধরনের কি এমন হবে। বাস্তবতা হচ্ছে সেটা, আমরা যত জানি কথা বলি না কেন এই মেয়েগুলোর প্রোটেকশন কোনো মেকানিজম নেই। এই জায়গায় আমি খুব সহজ করে বলি, আমরা আমাদের কোনো গরিব আত্মীয় স্বজন তো দূরের কথা, আমি সাইফুল রায়, তাসনিম আপা, আমরা কি কেউ আমাদের বাসায় নিজেদের বাসায় কাজের মেয়েটাকে আমরা সৌদি আরব পাঠাবো?
বা আপনি আমরা কিন্তু কেউই পাঠাবো না, কারণ আমরা মিনিমাম ন্যূনতম টুকু জানি এখানকার অবস্থাটা কি। কাজে সেরকম একটা জায়গায় তারপরে যদি সরকার মনে করে আমরা পাঠাবো, তাহলে দুটো বিষয় আমাদেরকে নিশ্চিত করতে হবে। প্রথমত যাকে আমরা পাঠাচ্ছি তাকে সমস্ত তথ্যগুলো জানিয়ে দিতে হবে এই সংকটগুলো হয়, এবং তাকে যতটুকু পারা যায় দক্ষ তৈরি করা, এবং সৌদি আরবের প্রোটেকশন মেকানিজমটা নিশ্চিত করতেই হবে। আমি যদি বলি 166 জন মেয়ে আমার শুধু গত 4 বছরে মারা গেছে, 62 জন আত্মহত্যা করেছে, একটি ঘটনায় কেনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হবে না? যে মেয়েটা মারা গেছে তার লাশ যখন আসছে বা আত্মহত্যা করছে, কেন আমাদের এম্বাসি সৌদি পুলিশকে বলবে না যে কেন মেয়েটা মারা গেল, ব্যবস্থা নাও? আমরা যখন 6 মাস 7 মাস পর মেয়েদেরকে পাই, তার সারা শরীরে দগদগে ঘা দেখি, চকচকে চিহ্ন দেখি, তখন তার মানে 6 মাস আগে মেয়েটা যখন দূতাবাসের সেফ হাউসে আশ্রয় নিল,
আজকে আমাদের হাতে একেবারেই সময় নেই,
সেই সময় কেন দূতাবাস?
শরীফুল ইসলাম হাসান, আমাদের আজকে আপনার এই বক্তব্যের সাথে শেষ করতে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই, ডক্টর তাসনিম সিদ্দিকী, সৈয়দ সাইফুল হক এবং শরীফুল ইসলাম হাসান, আপনারা সময় করে যোগ দিলেন, অনেক অনেক ধন্যবাদ।
জি, এবং যারা শুনছেন তাদেরকে আবার একটু জানিয়ে রাখি, 12 ধরনের কাজের জন্য সৌদি আরবে বিদেশীদের নিষিদ্ধ করা হয়েছে, যারা যেতে চান প্লিজ জেনে যাবেন।
ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।